ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। গত দুই দিন ধরে আমরা মহাপ্রভুর দিব্য লীলা কথা আলোচনা করছি। তা আমরা প্রথম দিন বাল্যলীলা, দ্বিতীয় দিনও বাল্যলীলা আলোচনা করেছি এবং লাস্টে আমরা গতকাল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে মহাপ্রভুর বিবাহ, পূর্ববঙ্গে গমন, তপন মিশ্রের সঙ্গে আলোচনা, তপন মিশ্রকে বেনারসে প্রেরণ করা, তারপরে ফিরে আসলেন এবং বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মহাপ্রভুর দ্বিতীয়বার বিবাহ। আজকে আমরা চৈতন্য ভাগবতের ষোড়শ অধ্যায়, যেখানে হরিদাস ঠাকুরের কিছু মহিমা বর্ণনা করা আছে, আমরা কিছু আলোচনা করব। মহাপ্রভু, আমরা প্রথম দিনে আমরা আলোচনা করছিলাম কিভাবে ব্রহ্মা ভগবান কৃষ্ণকে বুঝতে না পেরে তার গোপ বালক গোবৎস সব হরণ করে নিয়ে গেছিলেন। পরবর্তীকালে বুঝতে পারলেন যে সেটা অন্যায় হয়েছে এবং ব্রহ্মা এসে ক্ষমা চেয়েছেন। ঠিক আছে, ব্রহ্ম বিমোহন লীলা, ব্রহ্মা বিমোহিত হয়েছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন জানতে পেরে তিনি আবার এসেছেন, এসে গৌরাঙ্গের তপস্যা করেছেন, মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, ব্রহ্মাকে দর্শন দিয়েছেন এবং এই এটা কি শব্দ হচ্ছে না, এটা আজকে হতে শব্দ না, যখন দর্শন দিয়েছেন মহাপ্রভু তার মনের কথা ব্রহ্মাকে বলেছেন, সেই জন্য সেই দ্বীপের নাম হয়েছে অন্তর্দ্বীপ, অন্তরের কথা বলেছেন। ব্রহ্মা প্রার্থনা করেছেন, হে প্রভু, আপনি তো কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য আসবেন, আমি যেন আপনার লীলায় অংশগ্রহণ করতে পারি। মহাপ্রভু আশ্বাস দিয়েছে, তুমিও আমার লীলায় আসবে, নিচুকুলে জন্মগ্রহণ করবে এবং তোমার দ্বারা আমি জগতে হরিনাম প্রচার করব। তাই আমরা দেখি হরিদাস ঠাকুরের কথা চৈতন্য ভাগবতে আদিলীলার ষোড়শ পরিচ্ছেদে বৃন্দাবন দাস ঠাকুর আলোচনা করছেন, সেখানে বর্ণনা করেছেন কিভাবে হরিদাস ঠাকুর যবনকুলে আবির্ভূত হন, যশোর জেলার বুড়ন গ্রামে। আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি কিন্তু সৌভাগ্য হয়নি, কিন্তু এবার গতবারই যখন আমি গিয়েছি বাংলাদেশে প্রচারে, তখন এই বুড়ন গ্রাম দর্শন করার সুযোগ হয়েছে। আর বুড়ন গ্রাম দর্শন করাটা যদি বর্ডার না থাকতো খুবই সহজ, একদম রাজশাহী কি বলে এই হাসনাবাদ আছে, বসিরহাট, বসিরহাটের পাশ দিয়ে একটা নদী যাচ্ছে এবং নদীটা খুব ছোট, ইচ্ছা করলে পার হয়ে যাওয়া যায়। আমরা যখন ওপাশে বুড়ন গ্রামে গিয়েছি আর ছোট্ট একটা নালার মতন ওপাশে দেখা যাচ্ছে ভারতের লোকেরা স্নান করছে আর এদিকে ওদিকে বাংলাদেশের লোকেরা স্নান করছে, একদম ইচ্ছা করলে হেঁটে এতটুকু মাত্র জল হেঁটেও ওদিকে চলে যায়। শুনেছি হরিদাস ঠাকুরের আবির্ভাব তিথিতে নাকি সব ভারত থেকে সবাই ওপারে যায় অনুষ্ঠান করতে, তা ওটা মুসলিম এলাকা এখনো আছে, কিন্তু ওরা মুসলমানের দ্বারা অধিকার করা ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের কিছু ভক্তরা আস্তে আস্তে অল্প জায়গা নিয়েছে, তারপরে আবার বেশি জায়গা নিয়েছে, বড় একটা সুন্দর একটা বুড়ন গ্রাম, হরিদাস ঠাকুরের আবির্ভাব স্থল। আমরা সেখানে বসে হরিদাস ঠাকুরের কথা আলোচনা করেছি, কীর্তন করেছি। তাই হরিদাস ঠাকুর এই বুড়ন গ্রামে আবির্ভূত হন, যবনকুলে আবির্ভূত হন এবং হরিনাম প্রচার, হরিনাম কীর্তন করেন। পরবর্তীকালে তিনি যখন শান্তিপুরের এই দিকে আসেন, তখন কাজী মুলুকপতিকে অভিযোগ করে যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, সে হরিনাম করছে। তখন মুলুকপতি সৈনিক পাঠায়, হরিদাস ঠাকুর যেখানে সেখানে হরিনাম করছে, তখন হরিদাস ঠাকুরকে ধরে নিয়ে আসেন, তুমি কেন মুসলমান হয়ে হরিনাম করছ, এটুগুলো ছেড়ে দাও। হরিদাস ঠাকুর বললেন, ভগবান তো এক, যার যেটা পছন্দ হয় সে করতে পারে, আমার হরিনাম ভালো লাগে তাই আমি হরিনাম করি, না তোমাকে হরিনাম করা চলবে না। বলছে, খণ্ড খণ্ড হয় দেহ, যাই যদি প্রাণ, তবুও বদনে না ছাড়িব হরিনাম। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, দেহ থেকে যদি প্রাণ চলেও যায়, তবুও আমি হরিনাম ত্যাগ করব না। এ কত দৃঢ়তা! আমরা এই দৃঢ়তার কথা আমরা দেখতে পাই, এ তো 500 বছর আগে হরিদাস ঠাকুরের কথা, মাত্র 50 বছর হয়নি, 20-25 বছর আগের কথা। রাশিয়ায় যখন রাশিয়ান ভক্তরা হরিনাম করছে, তখন জোর করে তাকে তাদেরকে জেলখানায় ঢুকিয়েছিল। তাদের ভিতরেই অনেকে ছিলেন, একজন ছিলেন প্রেমাবতী দেবী দাসী মাতাজি, গর্ভবতী ছিলেন, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে তাকে তার কাছ থেকে আলাদা করে নেয়, বলে যদি হরিনাম ছেড়ে দেবে তাহলে সন্তানকে ফেরত দেব। কিন্তু সেই প্রেমাবতী মাতাজি বললেন, না আমি হরিনাম ছাড়তে পারবো না। সঙ্গে আর একজন ছিলেন, তার নাম ছিল শচী সুত দাস, আর সে জেলখানায় থেকে থেকে মরার মতন হয়ে গেছিল। লাস্টে পুলিশ বা কেজিবিরা তারা দেখে তাদেরই দয়া হলো, তখন তারা এসে তাকে অনুরোধ করল, আপনি শুধু কথার কথা বলুন যে হরিনাম ছেড়ে দেব, তাহলে আপনাকে কি করব, জেলখানা থেকে বাইরে বের করে দেব, আপনি এই যে দুরবস্থা থেকে আপনি অন্তত মুক্ত হতে পারবেন, অন্তত প্রাণে বাঁচবেন, আপনি কিছুদিন বাইরে ঘোরাঘুরি করুন, আপনি আবার হরিনাম করুন, দরকার হলে আবার জেলে ঢুকাবো, কিন্তু অন্তত প্রাণে আপনি বেঁচে যাবেন, যদি শুধু এখন বলুন মুখের কথা যে হরিনাম ছেড়ে দেব, তাহলে আমরা আপনাকে বাইরে বের করব, কারণ এখানে যদি আর আপনি কিছুদিন থাকেন তাহলে আপনি আর বাঁচবেন না। পুলিশ পর্যন্ত বুঝতে পেরেছে, কিন্তু শচীসুত দাস কি বললেন, আমি ওই রকম খারাপ কথা মুখ থেকে উচ্চারণ করতে পারবো না, এবং উনি বললেনও না এবং জেলখানা থেকে বের হলেন না, যেহেতু বলেননি জেলখানা থেকে বের করেনি, ওই জেলখানায় থেকে থেকে উনি মারা গেলেন। তবুও উনি বাঁচার জন্য বললেন, আমার দেহ তো একদিন না একদিন ত্যাগ হবে, মুখ থেকে এরকম খারাপ কথা কি করে উচ্চারণ করতে পারি, করলেন না, আর দেহের কথা চিন্তাও করলেন না, দেহ ত্যাগ করলেন। তাই এ হচ্ছে হরিনামের প্রতি ঐকান্তিকতা। মামুলি ভাবে হরিনাম করা যায়, দৃঢ় মানসিকতা নিয়ে করা যায়। হরিদাস ঠাকুর সে একজন আদর্শ, যিনি তখন তাকে কি করা হয়েছিল, 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। 22 বাজারে বেত্রাঘাত করে করে তাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুকুম হয়েছিল। মুলুকপতি তাকে অর্ডার দিয়েছিল তাকে যেন মেরে ফেলে দেওয়া হয়, 22 বাজারে বেত্রাঘাত করে করে। জানি না এটা হচ্ছে হয়তো মুসলমানদের, আমি কয়েকদিন আগে পড়ছিলাম কিভাবে অরঙ্গজেব শিখ চারজন, তিনজন শিষ্য আর মেন যে গুরু তাকে এরকম তিলে তিলে মেরেছিল। একটাই কারণ ছিল, কাশ্মীরে হিন্দুদের উপরে অত্যাচার করছিল, তার বিরোধিতা করেছিল বলে শিখ গুরু, সেই গুরু এবং তার সঙ্গে যে তিনজন শিষ্য ছিল তাকে মেরেছিল। কিভাবে মেরেছিল? গলা কেটে দিলে তো মেরে যায়। প্রথমে তিনজন শিষ্যকে, প্রথম শিষ্যকে মারল কি করে, এরকম দাঁড়া করানো থাকবে, করাত দিয়ে কেটে 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 তাকে মেরেছে, একসঙ্গে মারল না। কারণ কি, এর কে কষ্ট দেখা দেখে যেন বাকি যে আর তিনজন আছে, দুইজন শিষ্য গুরু, তারা এই কষ্ট দেখে সঙ্গে সঙ্গে তারা যদি সারেন্ডার হয়, ঠিক আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, এইভাবে কষ্ট দিল বাকি তিনজন। তারপরে তাদের একে তো মেরে দিল প্রথম জনকে, দ্বিতীয় জনকে ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিল আর সবাইকে দেখাচ্ছে, দেখো ও তো রাজি হয়নি, ওকে তেলের ভিতরে ওখান থেকে তুলে এসেছে, তারপরে ছটফট করছে, আবার ফেলছে, এরকম করে করে মারছে যাতে বাকি জন এই কষ্ট দেখে বুঝতে পারে যে কত কষ্ট, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বাকি জন করেনি, এরকম করে তিনজনকে কষ্ট দিয়ে 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 মেরেছে। লাস্টে যে শিখ গুরু যে ছিল, ও তো আর কিছু দেখার নেই, সে তাকে বলল দেখো, তো বললো সে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই না, তখন তাকে গলা কেটে, প্যাট করে গলা কেটে মেরে। হয়তো মুসলমানদের 22 বাজারে এমনি ভাবে মেরে ফেলতে পারত, কিন্তু 22 বাজারে সবার সামনে মেরে মেরে দেখানো হবে যে দেখো হরিনাম করছে বলে তার শাস্তি। কিন্তু হরিদাস ঠাকুর একটুও কুণ্ঠিত হলেন না, তিনি হরিনাম দেন এবং তার কোনো বিকারও হলো না, যে তার শরীরে কোনো কষ্ট অনুভব হয়নি, কারণ ভগবানের নাম যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গায়। 22 বাজারে বেত্রাঘাত করার পরেও যখন প্রাণান্ত হলো না, মারা গেল না, তখন হরিদাস ঠাকুর বুঝতে জানতে পারলেন যে আমি যদি না মরি তাহলে যারা আমাকে মারছে তাদেরকেই মুলুকপতি মেরে ফেলবে। বৈষ্ণব কত দয়ালু দেখুন। সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বললেন আমি মরে যাচ্ছি, উনি ভগবানের ধ্যান করে একদম ধ্যানস্থ হলেন এবং মুলুকপতির কাছে নিয়ে গেল যে মেরে ফেলে দেয়া হয়েছে, বলে এখানে কবর দিলে এর তো ভালো গতি হবে, একে গঙ্গায় ফেলে দেয়া হোক। গঙ্গায় যখন ফেলে দেয়া হলো, গঙ্গায় ভাসতে ভাসতে কিছুক্ষণ পরে ওনার যখন ধ্যান ভেঙে গেল, আবার জেগে উঠলেন, তখন হরিনাম করতে করতে নদীর গঙ্গার পাড়ে হরিনাম করতে শুরু করলেন। আর যখন লোকেরা খবর দিল মুলুকপতিকে কাজীর কাছে, তখন তারা যে সে হরিদাস ঠাকুরের কাছে ক্ষমা চাইল যে আমাদের ভুল হয়েছে, বুঝতে পেরেছে কোন উন্নত ব্যক্তি, তাই ক্ষমা চাইলেন। হরিদাস ঠাকুর ওখান থেকে আসলেন, তিনি অবস্থান করছিলেন ফুলিয়াতে। ফুলিয়াতে একটা গর্ত ছিল, সে গর্তের ভিতরে বিষাক্ত সাপ থাকত, আর তার পাশে বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ জপ করতেন। ফুলিয়াতে বসে অনেক ভক্তরা আসতেন দর্শন করার জন্য, কৃপা নেওয়ার জন্য, কিন্তু তাদের ভিতরে একটা জ্বালা অনুভব হতো, কারণ বিষের একটা জ্বালা, বিষাক্ত সাপ আছে। একজন ওঝা সে জানতে পারলো এখানে বিষাক্ত সাপ আছে, সেই জন্য ভক্তরা বলা বলি করতে লাগলো যে আমাদের শরীরে খুব জ্বালা অনুভব হয় কেন, তখন তারা সে বলল যে না এখানে এক বিষাক্ত সাপ আছে। হরিদাস ঠাকুরকে বললেন হে প্রভু, আপনার কাছে আমরা আসব, কিন্তু এখানে এক বিষাক্ত সাপ আছে, তার বিষে আমাদের শরীরে জ্বালা অনুভব হয়, সেই জন্য আমাদের খুব অসুবিধা হয়। তখন হরিদাস ঠাকুর ঘোষণা করলেন হে বিষাক্ত নাক, তুমি যদি গর্তে থাকো তুমি হয় তুমি চলে যাবে কালকে, আর না হলে আমি তোমাকে ত্যাগ এখান থেকে ছেড়ে আমি চলে যাব। ঠিক পরের দিনই সেই গর্ত থেকে বিষাক্ত সাপ বের হয়ে সবার সামনে অন্যত্র চলে গেলেন। হরিদাস ঠাকুর তারপরেই আচ্ছলীর নবদ্বীপে সবাই অপেক্ষা করছিল ভগবানের আবির্ভাবের। অদ্বৈত আচার্য প্রার্থনা করতেন, তখন তো মহাপ্রভু অলরেডি আবির্ভূত হয়েছেন ভক্ত সঙ্গে, তখন মহাপ্রভু পাণ্ডিত্যের অভিনয় করছেন। আর অদ্বৈত আচার্য ভক্ত বৃন্দ মুকুন্দর সবাইকে নিয়ে ভাগবত কথা বলতেন, আর সেই সবাই হরিদাস ঠাকুর এসেছিলেন। হরিদাস ঠাকুর এসে তিনি অদ্বৈত আচার্যের সঙ্গেই থাকতেন। একদিনের এক ঘটনা হয়েছে, যখন অদ্বৈত আচার্যের পিতৃ বিয়োগ হয় তখন শ্রাদ্ধ দিনে একটা ভোজ্য পত্র এক ব্রাহ্মণকে দিতে হয়। কাকে দিতে হয়? সারথী প্রভুকে। সবাই সারথী প্রভুকে দেয়। তা আসলে সেখানে অনেক ব্রাহ্মণ উপস্থিত ছিল। নিয়ম হচ্ছে ভোজ্যপত্র এক ব্রাহ্মণকে দান করা নীতি আছে। সেখানে অনেক সেই শ্রাদ্ধ বাসরে অনেক ব্রাহ্মণ ছিলেন, কিন্তু অদ্বৈত আচার্য তার সেই মাতৃশ্রাদ্ধে যে ভোজ্যপত্র কোনো ব্রাহ্মণকে না দান করে সোজাসুজি হরিদাস ঠাকুরকে দান করেছিলেন। হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুরকে দান করার সঙ্গে সঙ্গে সব ব্রাহ্মণরা আপনাদের মতন জয়ধ্বনি দিল, রেগে ফায়ার হয়ে গেল। এই আমরা এখানে থাকা অবস্থায় আমাদের অপমান, কোথাকার জবন কুলে জন্মগ্রহণ করেছে হরিদাস, যার বাপ মায়ের ঠিক নেই, আর সে তাকেই দিল ভোজ্যপাত্র, সবাই রেগে গেল, না আমরা আর থাকবো না, আমরা চলে যাব। অদ্বৈত আচার্য বললেন, গুরুমা যে লীলা অনেক সময় সুন্দর করে অভিনয়ের মতন করে বলেন, অনেক সময় উনি বলছিলেন, অদ্বৈত আচার্য বলছিলেন, তোমরা আপনারা তো সবাই ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের ক্ষমতা আছে ফু দিয়ে আগুন ধরানো, এ হচ্ছে ব্রাহ্মণের গুণ, ফু দিলে আগুন ধরে যাবে। তার অদ্বৈত আচার্য বললেন তার ভক্তদের, যাও ব্রাহ্মণদের কাছে শুকনো নারকেলের পাতা নিয়ে যাও, আর সবাই ফু দি, আর সবাই ফু দিচ্ছে, গুরুমাজ অভিনয় করে করে ফু দেখাতেন। তা ব্রাহ্মণরা খুব জোরে জোরে ফু দেওয়ার দিয়ে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলো, সবাই কারো ফু দেওয়াতে আগুন ধরলো না। তখন সেই শুকনো নারকেলের পাতা বললেন, যাও হরিদাস ঠাকুরের কাছে নিয়ে যাও। আর হরিদাস ঠাকুরের কাছে যখনই নিয়ে গেলেন, হরিদাস ঠাকুর এক ফু দিলেন, সঙ্গে সঙ্গে দুপ করে আগুন ধরে গেল। তখন সবাই বুঝতে পারলেন যে আসলে হরিদাসের কি মহিমা। হরিদাস ঠাকুর থাকতেন, একদিন তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, এক গৃহস্থ বাড়িতে সাপের খেলা হচ্ছে, আর যিনি সাপুড়ে তিনি সাপকে খেলাচ্ছেন, আর কালিয়া নাগের কথা, কালিয়া নাগের লীলা কথা তিনি কীর্তন করছেন, বাঁশির সুরে সেই গান করছেন, কালিয়া নাগের গান, কালিয়া দমন সেই লীলা গান করছেন, কৃষ্ণ লীলা। আর যখন এই গান করছেন, গান শুনে এবং নাগ এইরকম নাচছে, এইসব দেখে হরিদাস ঠাকুরের সেই কৃষ্ণ স্মৃতি জাগ্রত হলো, সঙ্গে সঙ্গে সেখানে উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, যিনি সাপুড়ে তিনি কি করলেন, উঠে এসে সেই হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন, তার চরণ ধুলে নিলেন, এবং স্থানীয় যত সাপ খেলা দেখছিল সবাই চলে আসলেন হরিদাস ঠাকুরের এই মহাভাব দেখে তার চরণধুলি নিচে তাকে প্রণাম করছেন, তাকে প্রদক্ষিণ করছেন, সবাই খুব তাকে সম্মান করছেন। আর কিছুক্ষণ পরে হরিদাস ঠাকুরের যখন চেতন ফিরল, দেখছে সবাই আমাকে সম্মান করছে, সঙ্গে সঙ্গে তিনি উঠে ওখান থেকে পালিয়ে চলে গেলেন। যখনই বৈষ্ণবরা দেখবেন কাউ কেউ তাকে সম্মান করছেন, বৈষ্ণব সম্মান চায় না, অমানি না মান দেন, বৈষ্ণবে অমানি আর অপরকে সম্মান দেবে। যখন কোথাও সম্মান পাওয়া অবস্থা দেখা যায়, বৈষ্ণব সেখান থেকে পালিয়ে যায়। তার প্রমাণ হচ্ছে মাধবেন্দ্রপুরি, প্রতিষ্ঠার ভয়ে পুরি গেল পালাইয়া। যখন গোপীনাথ মাধবেন্দ্রপুরি পাদের জন্য ক্ষীর চুরি করেছিলেন, আর পূজারী যখন সেটা নিয়ে গেলেন মাধবেন্দ্রপুরীর কাছে দিলেন, মাধবেন্দ্রপুরী গ্রহণ করলেন আর বুঝতে পারলেন যে আমার কথা সকালে সবাই জেনে যাবে, আমাকে সম্মান করার জন্য আসবে, সেই জন্য মাধবেন্দ্রপুরী পাদ কি করলেন, সেই রাত্রে সেখান থেকে পালিয়ে চলে গেলেন। প্রতিষ্ঠার ভয়ে পুরি গেল পালাইয়া। কিন্তু এই যে হরিদাস ঠাকুরকে সম্মান করলো, সবাই প্রণাম করলো, এ দেখছিল আর একজন লোক, আর তার মনে মনে ইচ্ছা হলো, আরে এ তো ভালো ব্যবহার, একটু মূর্ছিত হয়ে পড়ে গেলেই তো সবাই সম্মান করে, পায়ের ধুলা নেয়। আর হরিদাস ঠাকুর চলে যাওয়ার পরে সেই লোকটা কি করলো, ওই আসরে একটু ভেলকি বাজে একটু ভাব দেখিয়ে মূর্ছিত হয়ে পড়ে গেল, মানে মূর্ছা হওয়ার ভাবটা দেখালো। যখন এরকম পড়ে গেছে তখন এই সাপুড়ের হাতে সাপ খেলানোর জন্য লাঠি থাকত, ওই লাঠি নিয়ে সপাং সপাং বাড়ি দিতে শুরু করেছে সেই লোকটাকে। আর লোকটা উঠে গেছে, উঠে বলছে, এ আপনার কেমন ব্যবহার, একটু আগে হরিদাস ঠাকুর যখন পড়লো সবাই আপনারা সম্মান করলেন, আর আমি পড়ে গেছি, আর আমাকে এরকম মারছেন কেন? তখন সাপুড়িয়া বললেন, হরিদাস ঠাকুরের মাহাত্ম্য বললেন, উনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, উনি সেই সাত্বিক ভাবের বিকার হয়ে তিনি এইভাবে পড়েছেন, আর আপনি যেটা করছেন এটা নকলি জিনিস, সেটা ঠিক নয়। এইভাবে হরিদাস ঠাকুর অনেক মহিমা আছে, আপনারা জানেন তিনি হরিদাসপুরে ভজন করেছেন, বেনাপোলে রামচন্দ্র খান তার অনিষ্ট করার জন্য বেশ্যাকে পাঠিয়েছেন, আর বেশ্যা শাস্ত্রে বর্ণনা করা আছে যে বেশ্যা ভালো মানুষের মনটাকে খারাপ পথে নিয়ে যায়। আবার এ কোথাও শোনা গেছে যে ভালো মানুষ খারাপ মানুষকেও ভালো পথে নিয়ে যায়, আর সেই হচ্ছে হরিদাস ঠাকুরের কত পাওয়া। আমরা দেখেছি ইতিহাসে বর্ণনা করা আছে কিভাবে বিশ্বামিত্র ঋষি মেনকার দ্বারা প্রভাবিত হয়ে শকুন্তলার জন্ম দিল, কিন্তু হরিদাস ঠাকুর তিন রাত এক বেশ্যা সান্নিধ্য থেকেও তার মন কিঞ্চিত মাত্র বিচলিত হল না। কেন? এ সম্পর্কে প্রভুপদ লিখেছেন, যেখানে হয় নাম সেখানে থাকে না কাম, যেখানে নাম হলে কাম থাকে না। তুলসীদাসের কথা হিন্দিতে বলছে, অর্থটা এরকমই, যেখানে নাম সেখানে কাম থাকে না। আর আমরা সবাই কাম বাসনার দ্বারা দগ্ধীভূত হই। শুধু কাম এটা নয় যে স্ত্রী পুরুষের সঙ্গটাই কাম, কাম বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে। কাম মানে হচ্ছে আমার জন্য শুধু নয়, ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য, চৌদ্দ পুরুষের জন্য কিছু করব, সারা জীবন শুধু কিছু করার ইচ্ছা, আরো করার ইচ্ছা, সবটাইকেই বলা হয় কাম। আর এই কামের হাত থেকে রেহাই পেতে গেলে শুধুমাত্র যে কন্দর্প কোটি তার যে ঈশ্বর যে ভগবান তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে। তাই হরিদাস ঠাকুর কৃপায় বেশ্যাও পর্যন্ত উদ্ধার হয়ে গেল। শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে যে বেশ্যা যাকে লোকেরা থুতু ফেলতো সেই তাকে দেখার জন্য সাধু মহাত্মারাও সেই সেই লক্ষ্য হীরার কাছে তারা আসছিল। বড় বড় মহান্ত দর্শনেতে জানতি, বেশ্যা যখন মহান্ত হয়ে গেল মহান মহান মহান্ত তাকে দর্শন করার জন্য যাচ্ছে, তাহলে কত বড় মহান্ত হয়ে গেলেন সেই বেশ্যা, কোথায় নরক কোথায় উন্নত অবস্থায়। তো এরা হচ্ছে শুদ্ধ ভক্তের সান্নিধ্যের ফল। ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবনে তরণী নৌকা। ক্ষণকালও যদি মহান ব্যক্তির সঙ্গ হয় তখন সেটাই ভব নদী পার হয়ে যাওয়ার নৌকা সদৃশ। বেশ্যাও পর্যন্ত হরিদাস ঠাকুরের কৃপা লাভ করলেন। হরিদাস ঠাকুরের আরো মহিমা আছে, আমরা পরবর্তী আমরা কাল বা পশু আমরা শিবা সঙ্গনে যে মহাভাব লীলা হবে সেখানে হরিদাস ঠাকুরের আরো কিছু মহিমা আমরা বর্ণনা করব। তার ষোড়শ অধ্যায়ে কিছু হরিদাস ঠাকুরের কথা বর্ণনা আছে, আরো কিছু কথা হচ্ছে এই বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন হরিনাভ গ্রাম বলে একটা গ্রামে, কোন জায়গায় আমি জানি না, চৈতন্য ভাগবতে বলা হয়েছে। সেখানে হরিদাস ঠাকুর যখন হরিনাম করছিলেন একজন পাষণ্ডী সে এসে বলছে আরে হরিনাম কেউ এত চিৎকার করে 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 হরিনাম করতে হয় মনে মনে? বলছে না, মনে মনে করলে নিজের উপকার হয়, কার উচ্চস্বরে করলে অন্য সবারই উপকার হয়। পশু পাখি কীট আদি বলিতে না পারে শুনিলেই হরিনাম তারা সবে তরে, জপিলে সে কৃষ্ণ নাম আপনি তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি সংকীর্তন করিলে শতগুণে ফল হয় সর্বশাস্ত্রে বলে। এই কথা যখন হরিদাস ঠাকুর বলেছেন ও তো আরো রেগে গেছে, কোথায় ভালো উপদেশ দিলে খুশি হওয়ার কথা, আর যারা পাষণ্ড তারা উল্টো ইত উপদেশ দিলে মাথায় চড়ে, ও উল্টো আরো রেগে গেছে। বলছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এই কলিযুগে যারা সব পাষণ্ডরাই বেদ পড়বে তাই তো দেখছি, হ্যাঁ কোথাকার জবন যার বাবা মার ঠিক নেই সে এসে এখানে বেদ পাঠ করছে, সে এখানে শাস্ত্রের উপদেশ দিচ্ছে। হ্যাঁ এরকম যদি হয় হ্যাঁ তাহলে তোমার নাক কান কেটে দেব, যদি না হয় এরকম এরকম বলে যখন উনি চলে গেছেন, কিছুদিন পরে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন সেই যে পাষণ্ডিত হরিদাস ঠাকুরকে এরকম নিন্দা করলো তার কুষ্ঠব্যাধি হয়ে তার নাক কান গলে গেল। এই হচ্ছে হরিদাস ঠাকুরের মহিমা। তাই উনি নবদ্বীপে আগমন করলেন, অদ্বৈত আচার্যের কাছে অবস্থান করতে লাগলেন। মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন অদ্বৈত আচার্য আর হরিদাস ঠাকুর নৃত্য করতে শুরু করেছিলেন। এ হচ্ছে ষোড়শ অধ্যায়ের বর্ণনা বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন। আমরা গতকাল বলেছিলাম আজকের কথা যে আমরা গয়া যাত্রার কথা বলবো, যা আমরা সপ্তদশ অধ্যায়ে আমরা সেই গয়া যাত্রার কথা আমরা শ্রবণ করব, কিভাবে শ্রীমান মহাপ্রভু গয়া যাত্রা করলেন। আমি কালকে বলছিলাম শিবাস ঠাকুর একদিন বলছেন পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে। তুমি এত পড়াশোনা করো যদি হরিভজন না করো তাহলে কি হবে, এত পড়াশোনা করে কি হবে। মহাপ্রভু বলে হয় হয় এটাও একদিন হবে, আপনাদের যদি আশীর্বাদ থাকে বৈষ্ণবের কৃপা হলে সেটাও একদিন হবে। এটা বললেন, তারপরে মনে মনে ভাবলেন আমি তো এসেছি সবার কাছে প্রেম বিতরণ করব বলে, কিন্তু আমি যদি শুধু চপলতার বিলাস করে থাকি, যদি বিদ্যার বিলাস করি, তাহলে কি হবে, আমার তো উদ্দেশ্য ব্যাহত হবে। আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য তো সফল হবে না, তাই আমাকে প্রকাশিত হতে হবে। এটা মহাপ্রভু মনে মনে ভাবলেন, মনে মনে ভেবে ভাবলেন আমি নিজেকে প্রকাশ করব, তার আগে আমি যাই গয়াতে গিয়ে পিণ্ড দান করে আসি পিতার উদ্দেশ্যে। তাই উনি গৃহে বলে উনি যাত্রা শুরু করলেন, কিছু ভক্তদের নিয়ে গয়া যাত্রা করলেন। গয়াতে যাওয়ার পথে উনি মন্দারে মধুসূদন দর্শন করলেন। আপনারা যারা মন্দার পর্বতে গিয়েছেন, বিহারে কানার নাটশালা থেকে এক দেড় ঘন্টা বা দু ঘন্টা সময় লাগে বাসে, সেখানে মন্দার পর্বত আছে, যে মন্দার পর্বতে মধুসূদন ভগবান বিষ্ণু অবস্থান করতেন তখন। এখন সেই মধুসূদন মন্দার পর্বত থেকে একটু পাশেই ব্রাহ্মণরা সেখানে মন্দির করে পূজা করছেন। কিছুদিন আগে আমাদের ভক্তদের নিয়ে আমি গিয়েছিলাম, দর্শন করার সৌভাগ্য হয়েছিল, আমরা মধুসূদন দর্শন করেছি। তা মহাপ্রভু গয়াতে যাত্রার পথে তিনি রাস্তায় মন্দারে মধুসূদন দর্শন করলেন, অনেক নিত্য কীর্তন করলেন, ভাব প্রকাশ করলেন। মন্দারে মধুসূদন দর্শন করে গয়া যাত্রার পথে উনি কি করলেন, জ্বর প্রকাশিত করলেন, জ্বর হয়ে গেল। তা জ্বর হয়েছে, সব ভক্তরা মহাপ্রভু জ্বর সারানোর জন্য বিভিন্ন ওষুধ জোগাড় করছেন, ওষুধ দিচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, জ্বর আর সারছে না। মহাপ্রভু জগতে ব্রাহ্মণ পাদদকের কথা মাহাত্ম্য বর্ণনা বিস্তার করার জন্য তিনি ঘোষণা করলেন, এমনি ওষুধে আমার জ্বর ভালো হবে না, যদি ব্রাহ্মণের পাদদক এনে দাও আমাকে, আমি ওইটা পান করব, ওইটা হচ্ছে মহা ঔষধ। শাস্ত্রে বর্ণনা করা আছে ভক্তি জগতের উন্নতি করার জন্য ভব ব্যাধি, জড় ব্যাধি, সব ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য তিনটে পাওয়ারফুল বস্তু আছে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। সাধন ভজনের জন্য শক্তিশালী বস্তু হচ্ছে এই তিনটে, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। ভগবানের উচ্ছিষ্ট মহাপ্রসাদ নাম, ভক্ত উচ্ছিষ্ট হইলে মহা মহাপ্রসাদ আখ্যান, ভগবানের সেটাকে বলা হয় প্রসাদ, আর ভক্তের উচ্ছিষ্ট হলে মহা মহাপ্রসাদ, খুব পাওয়ারফুল। কোনদিন যদি সময় হয় এই তিনটে জিনিসের উপর একটা ক্লাস হতে পারে, সেটা আমরা বিচার করছি, বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি, তা আমরা ওইদিকে যাব না, গেলে চৈতন্য লীলা থেকে আমরা দূরে চলে যাব। তা চৈতন্য লীলার অঙ্গ হিসাবে একটু বলি নাকি, যে হ্যাঁ যেটা এর সঙ্গে রিলেটেড সেটা একটু বলি, তাহলে আপনার চৈতন্য লীলাও শোনা হবে, ভক্তের উচ্ছিষ্টটা শোনা হবে, বলবো। চৈতন্য মহাপ্রভুর এক পার্শ্বদ ছিলেন, তার নাম ছিল কালিদাস, আর তিনি সব বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে বেড়াতেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে সেহ হইল বুড়ো, সারা জীবন তার টার্গেট ছিল বৈষ্ণবের উচ্ছিষ্ট, এই নয় শুধু সন্ন্যাসীদের উচ্ছিষ্ট, সব বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতেন, গৃহস্থ হোক, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী হোক। একদিন এই কালিদাস মহাপ্রভু আর একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল ঝড়ু ঠাকুর, খানাকুল কৃষ্ণনগরে হুগলি জেলায় তার শ্রীপাঠ। আর সেই কালিদাস তার বাড়িতে কিছু আম নিয়ে গেছেন, আমার মনে হয় ঠিক এই সময় হবে আমের সময়, পাকা আম নিয়ে গেছেন। পাকা আম নিয়ে তাকে ভেট দিয়েছেন, শাস্ত্রে এটাই বর্ণনা করা হয় বৈষ্ণবদের কাছে গেলে কিছু নিয়ে যেতে হয়। দাদাতি আমরা বলি না ছয় শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গেরও আসে। ছয়টা সৎসঙ্গ কি হয়? দাদাতি প্রতিগিন্নাতি, কিছু দান করা কিছু গ্রহণ করা। গুজ্জমাখ্যাতি পিচ্ছতি, মনের কথা তাকে বলা তার মনের কথা শ্রবণ করা। আর ভুঙতে ভোজয়তে চৈব, তাকে ভোজন করানো অথবা তার হাতে প্রসাদ গ্রহণ করা। সর্ববিধ প্রীতি লক্ষণম, এ হচ্ছে ছয়টা। কালিদাস ঝড়ু ঠাকুরের বাড়িতে আম নিয়ে গিয়েছেন, পাকা আম ভেট দিয়েছেন, কিছু কৃষ্ণ কথা আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে কালিদাস ওখান থেকে চলে এসছেন, চলে বাড়িতে আসেননি, একটা গাছের আড়ালে লুকিয়ে আছেন। ঝড়ু ঠাকুর ভগবানকে আম নিবেদন করেছেন, আর তারপরে সেই আম স্বামী স্ত্রী দুইজন পেয়েছেন। আমের যে আঠি, আমের যে ছোবড়া, ঝড়ু ঠাকুর এনে এক গর্তে ফেলে দিলেন। ফেলে দিয়ে যখন চলে গেছেন, এই কালিদাস যে বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়া যার টার্গেট, উনি আম দিয়েছেন আর উনি কাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে সব দেখলেন কোন জায়গায় উচ্ছিষ্টটা পড়ল। যে গর্তে পড়েছে গাছের আড়াল থেকে বের হয়ে এসে সেই গর্তে নেমে সেই আম, উচ্ছিষ্ট আম আঠি ছোবড়া খাচ্ছেন আর প্রেম হচ্ছে। ফলস্বরূপ তার কি লাভ হয়েছিল? বৈষ্ণবের উচ্ছিষ্ট খাওয়ার ফলে জীবনে উনি কি পেয়েছিলেন? শ্রীমন মহাপ্রভু পুরী ধামে অবস্থান কালে প্রত্যেক দিন তিনি জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাওয়ার আগে চরণ ধৌত করতেন। গোবিন্দ ওনার সেবক ছিল, প্রত্যেক দিন মন্দিরে ঢোকার আগে ওনার চরণে জল দিতেন, এবং নির্দেশ ছিল এই চরণ ধৌত জল যেন কেউ পান না করে। এই কালিদাস যে সবার উচ্ছিষ্ট খেয়েছে, তার কপালে কি সৌভাগ্য হয়েছে দেখুন। সে যখন পুরীতে গিয়েছে আর মহাপ্রভু যখন চরণ ধৌত করানো হচ্ছে, আর এই কালিদাস হাত পেতে দিয়েছে, আর যখন হাত পেতে দিয়েছে তা মহাপ্রভু চরণ ধৌত জল পেলেন আর নিয়ে পান করলেন। মহাপ্রভু চোখের সামনে কিছুই বললেন না। আবার গোবিন্দ আবার চরণ ধৌত করছেন, আবার কালিদাস হাত পেতে দিয়েছেন, এবারও মহাপ্রভু কিছু বললেন না। তৃতীয়বার ওই রকম যখন আবার হাত পেতেছেন, মহাপ্রভু বলছে আর না কালিদাস, দুবার হয়েছে। তো এইভাবে মহাপ্রভুর চরণ ধৌত জল পান করার সৌভাগ্য পেল কেন? বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে সেহ হইল বুড়ো। তাই মহাপ্রভু সবা জগৎবাসীকে শিক্ষা দিলেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনে না কইলে ধর্ম শিখানো যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাই মহাপ্রভু বললেন আমার জ্বর সারবে ব্রাহ্মণের পাদদক আনো। আর সত্যি ভক্তরা ব্রাহ্মণের পাদদক আনলেন, আর মহাপ্রভু সেটা পান করে ওনার জ্বর সেরে গেল। মহাপ্রভু সেখান থেকে আবার যাত্রা করলেন, গয়ায় প্রবেশ করলেন। গয়ায় প্রবেশ করে তিনি গয়ায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণদের জয়ধ্বনি শুনতে পেলেন, আসো আসো দেখো বিষ্ণুর পাদদক দেখো। যখনই সেই সেই বিষ্ণুর চরণ পদ্মর কাছে গিয়েছেন, ব্রাহ্মণরা তার মহিমা বলছেন, এই সেই পাদদক, এই সেই পাদপদ্ম যা বলি মহারাজের মস্তকে দিয়েছিলেন, এই পাদপদ্ম যা লক্ষ্মীর আশ্রয়, এরকম খুব গুণগান করেছেন। আর মহাপ্রভু যখনই সেই বিষ্ণু পাদপদ্ম গয়ায় সেই বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন, তার অষ্ট সাত্ত্বিক বিকার হলো, অশ্রু কম্প পুলক সব সাত্ত্বিক ভাব তার প্রকট হলো। আর একটা শুভ জিনিসের ঘটনা হলো কি না, ঈশ্বর পুরিপাদ সেইখানেই উপস্থিত হয়ে গেলেন। যখন ঈশ্বর পুরিপাদকে দেখেছেন, মহাপ্রভু বলছেন আমার গয়া যাত্রা সফল যখন আপনার চরণ আমি দর্শন করেছি। আপনার চরণ দর্শন করলেই শত শত তীর্থ ভ্রমণের ফল লাভ হয়ে যায়। আর সেই জন্য আমরা শুনতে পাই নরোত্তম দাস ঠাকুরও বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, একটা আছে। আর একটা বলছেন, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন সেই স্থান আনন্দ আসেন, যে স্থানে বৈষ্ণব নাই সেই স্থানে নাহি যাই, কি কাজ হাটিয়া দূর দেশ, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন সেই স্থান আনন্দ অশেষ। তাহলে এই জায়গা কি বৃন্দাবনে পরিণত হয়েছে কি হয়নি? হ্যাঁ, যায় বৃন্দাবন ধাম কি? ঈশ্বর পুরিপাদের কাছে বললেন, হে প্রভু, আমি এই দেহ সব আপনাকে অর্পণ করতে চাই, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ রস পান করান, এই দেহ আমি সমর্পণ করলাম আপনার পাদপদ্মে। এইভাবে বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন, তারপরে ফিরে আসলেন, ভীম গয়ায় গেলেন, যুধিষ্ঠির গয়া, রাম গয়া, বিভিন্ন এরকম সব বিভিন্ন আলাদা আলাদা গয়া আছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করলেন, পিণ্ড দিলেন, ফল্গু নদীতে পিণ্ড দিলেন, তারপরে পেত গয়ায় গেলেন, মহাপ্রভু সব জায়গায় দিলেন। এবং এই পিণ্ড দিচ্ছেন গোয়ালিয়া ব্রাহ্মণ, জানি না কি ব্রাহ্মণ, তারা সব ওই সব ধরে ধরে খাচ্ছে, মহাপ্রভু পিণ্ড দিচ্ছে ওটা নিচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর বলছে তাদের কি বলে, অনেক জন্মের ভাগ্যক্রমে তারা মহাপ্রভুর হাতের সেই জিনিস তারা পাচ্ছে। এভাবে পিণ্ড দিয়ে টিয়ে কাজকর্ম করে উনি যখন ঘরে এসেছেন, মহাপ্রভু ঘরে এসে উনি রান্না করেছেন নিজের হাতে, ঠিক রান্না শেষ হরিবল হরিবল বলতে সে ঈশ্বর পুরিপদ এসে সেখানে হাজির হয়ে গেছেন। তখন ঈশ্বর পুরিপাদকে বলছেন, প্রভু আপনি প্রসাদ গ্রহণ করুন। বলছে, না না তুমি গ্রহণ করো, এটা তোমার জন্য রান্না করেছে, তুমি গ্রহণ করো। বলছে, না না প্রভু আপনি গ্রহণ করুন। বলছে, আমি গ্রহণ করলে তুমি কি খাবে? বলছে, আমি আবার রান্না করব। মহাপ্রভু বলছেন, ঈশ্বর পুরিপাদ বলছে, না আর রান্না করতে হবে না, যা আছে বরঞ্চ ওইটাকে দুই ভাগ করে চলো, দুইজন আমরা খাই। মহাপ্রভু বলছে, না প্রভু আপনি যদি আমার প্রতি সদয় হন, আমার একটা অনুরোধ, আপনি প্রসাদ গ্রহণ করুন, আমি পরে রান্না করব।